विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तापदसुतारिणे श्रील प्रभुपाद की हरे कृष्ण। तो आमादेर एई आलोचनार विषयवस्तु हबे शरणागति। শরণাগতি মানে ভগবানের শরণ গ্রহণ করার পন্থা। এই শরণাগতির তত্ত্ব ছিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে দিয়েছেন। যে শরণাগতির ছটি অঙ্গ আছে, দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। শরণাগতি এই ছটি অঙ্গ। রূপ গোস্বামী অবশ্য ভক্তি রসামৃত সিন্ধুতে এটাকে উল্টোভাবে দিয়েছেন। প্রথমেই তিনি বলেছেন যে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বিবর্জনম্। যে কৃষ্ণ সেবার যে অনুকূল যে কার্যগুলি সেগুলি সংকল্প করা, সেগুলিকে স্বীকার করা, সেগুলি গ্রহণ করা, এবং প্রাতিকূল্যস্য বিবর্জন, ভগবানের সেবার প্রতিকূল যা সেটা বর্জন করা। রক্ষিষ্যতি বিশ্বাস ও কর্তৃত্বে বরণ, ভগবান অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাস, এবং ভগবানই যে আমার একমাত্র প্রভু সেই রূপে ভগবানকে বরণ করা, কর্তৃত্বে বরণ। তারপরে দৈন্য এবং আত্মনিবেদন, এই ছটি অঙ্গ। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের পরম গুরুদেব, তিনি এই ছটি অঙ্গ নিয়ে শরণাগতির পন্থা বিশদভাবে বিশ্লেষণ করে অনেকগুলি কবিতা তিনি লিখেছেন, বা কবিতার মাধ্যমে তিনি এই শরণাগতি বিশ্লেষণ করেছেন, শরণাগতির পন্থা বিশ্লেষণ করেছেন। তো আমরা ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে এই শরণাগতির পন্থা বিশ্লেষণ করেছেন সেই অনুসারেই আমরা আমাদের আলোচনায় রাখব। সেই সূত্রে সর্বপ্রথমে আমি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। ভক্তিবিনোদ ঠাকুরের জন্ম হয় ১৮৩৮ সালে। তিনি নবদ্বীপের কাছে মায়াপুরের কাছে তার জন্মস্থান ছিল, বিনগরে, উলা গ্রাম বলে জানি। বিনগরে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের পিতামহের বাসস্থান, মায়ের মামাবাড়ি, এবং তিনি তার পিতামহ ছিলেন সেখানকার জমিদার। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের শৈশব অতিবাহিত হয় বিনগরে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়। তাদের পরিবার হচ্ছে, হয়তো আপনারা অনেকেই জানেন, হাটখোলার দত্ত পরিবার খুব বিখ্যাত সম্ভ্রান্ত, কলকাতা সম্ভ্রান্ত পরিবার। এবং এই যে কলকাতা শহর যেটা হয়, যে আপনারা হয়তো জানেন, এটা ইংরেজরা তিন চারটে গ্রাম নিয়ে কলকাতা শহর স্থাপন করে, তার মধ্যে মুখ্য ছিল সুতানাটি আর গোবিন্দপুর। এই গোবিন্দপুর যে অঞ্চলটি, সেটা জমিদার ছিলেন হাটখোলা দত্তরা, এবং সেই পরিবারে ভক্তিবিনোদ ঠাকুরের জন্ম হয়। এবং তাদের এই পরিবারের নানা রকম আধ্যাত্মিক অবদান রয়েছে, গয়াতে তাদের অনেক অবদান আছে এবং এই পশ্চিমবঙ্গে তো আছেই। ভক্তিবিনোদ ঠাকুর ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবনের প্রতি অত্যন্ত আগ্রহীশীল ছিলেন, এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি অতি অল্প বয়সে, তখনকার শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা একটা মস্ত বড় পরিবর্তন আসে, যে সংস্কৃত ভিত্তিক বৈদিক শিক্ষার পরিবর্তন হয়ে ইংরেজি শিক্ষার প্রবর্তন হয়। ইংরেজরা ভারতবর্ষে এসে এই বঙ্গভূমিতে তাদের প্রথম স্থাপন করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ব্যবসা করতে আসে, ব্যবসা করার ছল করে এখানে আসে এবং এসে ক্রমশ তাদের আধিপত্য বিস্তার করে। তারা নিজেদের সৈন্যবাহিনী তৈরি করে, করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারাই বাংলাদেশকে হস্তগত করে। এবং এইভাবে ইংরেজদের কলোনিয়ালিজম সূচনা হয় ভারতবর্ষে। প্রথম সূচনাটা বাংলাদেশই হয় এবং বঙ্গভূমিতে হয় এবং কলকাতাকে আশ্রয় করে তারা তাদের সমস্ত কার্যকলাপ শুরু করে। তারা প্রথমে আসে ব্যবসা করতে, ব্যবসা করতে এসে তারপরে তারা রাজনৈতিক ক্ষমতা হস্তগত করে তারা ধর্ম প্রচারের মাধ্যমে তারা তাদের প্রভাবটাকে প্রসারিত করতে। এবং তারা প্রথমে করে কি, তারা ওই ধর্ম যাজকের মাধ্যমে তারা শিক্ষা ব্যবস্থা স্থাপন করে। সাধারণত প্রথমে যারা এখানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য যারা এসেছিল তারা সকলে ধর্ম যাজক ছিল এবং তারা এসে এখানে স্কুল স্থাপন করে, কলেজ স্থাপন করে, বিশ্ববিদ্যালয় স্থাপন করে এবং সম্ভ্রান্ত বাঙালি পরিবারের ছেলেরা বা সম্ভ্রান্ত বাঙালি পরিবার তাদের ছেলেদের সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করতে শুরু করে। ভক্তিবিনোদ ঠাকুরও সেই শিক্ষার দ্বারাই প্রভাবিত হয়েছিলেন প্রথম জীবন। এবং ইংরেজদের একটা পরিকল্পনা ছিল যে প্রথমে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে ইংরেজি আদব কায়দায় ওদেরকে ক্রেতা দুরস্ত করে তারপরে তাদেরকে বড় পদ প্রদান করে এইভাবে তারা এই দেশটির ওপর তাদের আধিপত্য বিস্তার করেছে। এবং তারই ফলে সংস্কৃত যে কৃষ্টি বৈদিক সংস্কৃতি সেটা লোপ পেতে থাকে ইংরেজি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। ভক্তিবিনোদ ঠাকুর যদিও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কিন্তু কালক্রমে তিনি বৈদিক সংস্কৃতির প্রতি অত্যন্ত ভাবে বিশেষভাবে তিনি আকৃষ্ট হয়ে পড়েন, যেটা অনেকেই হয়েছিল তখন। আপনারা জানেন যে শিক্ষিত বাঙালি সমাজ তখন খ্রিস্টান হয়ে যাচ্ছিল, সেই জন্য কয়েকজন চিন্তাশীল ব্যক্তি যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, এরা তখন একটা ব্রাহ্ম সমাজ তৈরি করবে। একদিকে ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি এত কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছিল যে শিক্ষিত বাঙালি সমাজ তখন তার প্রতি বিতশ্রুত হয়ে পড়েছে, আর অন্যদিকে শিক্ষিত বাঙালি সমাজ তখন ইংরেজি সভ্যতার দ্বারা বা সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে তারা তাদের যে মূল সংস্কৃতি সেটা ত্যাগ করে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর এরা সকলে তখন বিয়ে হয়ে তারা ঠিক করলেন কিভাবে এই যে অবক্ষয় সেটা থেকে সমাজকে রক্ষা করা যায়, ভারতীয় সমাজকে, বাঙালি সমাজকে। তখন তারা ব্রাহ্ম সমাজ বলে একটা ধর্ম তৈরি করল, সেটা অনেকটা খ্রিস্টানিটি আর বেদান্তের সমন্বয়ে প্রকাশ। বেদান্তের যে দর্শন আর খ্রিস্টানিটির খ্রিস্টান ধর্মের প্রগতিশীল মনোভাবের একটা সমন্বয় করে তারা একটা ব্রাহ্ম সমাজ তৈরি করেছে। এবং তারা বৈদিক ইয়ের কুসংস্কার থেকে বাদ দিয়েছিল, আবার খ্রিস্টান ধর্মের যে খ্রিস্টান হয়ে যাওয়া থেকে বাঙালিদের রক্ষা করার জন্য তারা একটা নতুন একটা ধর্ম বলা যায় তৈরি করেছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রথম জীবনে ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ব্রাহ্ম সমাজও ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি অত্যন্ত আশাবাদী ছিল যে এরকম একটা মানুষ ব্রাহ্ম সমাজের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জানতে পারে। সেই সময় বাঙালি সমাজে চৈতন্য মহাপ্রভুর কথা প্রায় সকলে ভুলে গিয়েছেন, যায়নি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটিকে তারা হারিয়ে ফেলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে একটা উদার যে শিক্ষা এবং অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সরল অথচ অত্যন্ত ভাবগম্ভীর যে একটি তথ্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদান করেছিলেন সেটা বাঙালি সমাজ তখন ভুলে গিয়েছিল। সেই জায়গাতে এসেছিল কতগুলি অপসম্প্রদায়, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম করে নানা রকম অপকর কার্যে লিপ্ত ছিল, অপকর্মে লিপ্ত ছিল। সেই সম্প্রদায়গুলি হচ্ছে আউল, বাউল, ল্যাড়া, লেড়ি, কর্তা ভজা, সখী ভেখি, চূড়াধারী, সাই ইত্যাদি। এদের এখন খুব একটা দেখা যায় না, তবে কিছু কিছু বাউলদের এখনো দেখা যায়। বাউল, আউল, বাউল, এখন এরা মহাপ্রভুর যে নির্মল যে ভগবত তত্ত্ব সেটা তারা গ্রহণ করে বা জানত না। তারা নিজেদের মন গড়া কতগুলি কথা মহাপ্রভুর নাম করে চালিয়েছিল এবং তারা দেহতত্ত্ব ইত্যাদি নানা রকম সত্যি কথা বলতে কি না, এত জঘন্য কার্যকলাপে তারা লিপ্ত ছিল যে তখনকার সভ্য সংস্কৃতি সম্পন্ন বাঙালি সমাজ, শিক্ষিত বাঙালি সমাজ তাদের প্রতি একেবারে বিতঃসত্ত্ব ছিল। তাই জন্য মহাপ্রভুকে কেউ তেমন গাম্ভীর্য নিয়ে, তেমন নিষ্ঠা সহকারে মহাপ্রভুর ইয়েটিকে তারা গ্রহণ করতে ব্রতি হয়নি। সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর সম্বন্ধে শুনতে পেলেন, জানতে পারলেন এবং মহাপ্রভুর সাথে তিনি কিছু তিনি হৃদয়ঙ্গম করতে পারলেন। কিন্তু তখন ভক্তিবিনোদ ঠাকুর শুনেছিলেন যে মহাপ্রভুর শিক্ষা এবং জীবনী নিয়ে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুটি গ্রন্থ রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর অনেক খোঁজাখুঁজি করে করে তিনি পেলেন না চৈতন্য চরিতামৃত। তখন ভেবে দেখুন, চৈতন্য চরিতামৃত একটা কপিও ভক্তিবিনোদ ঠাকুর পেলেন না। অবশেষে তিনি উড়িষ্যাতে বা একটা হাতে লেখা একটা কপি চৈতন্য চরিতামৃত তিনি উদ্ধার করতেন উড়িষ্যা থেকে। তখন বাঙালি সমাজে কি দুর্দশা ভেবে দেখুন, যে একটাও চৈতন্য চরিতামৃত এখানে নেই বাংলাদেশে। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃত পেলেন কোথায়? বাংলাদেশে পেলেন, বঙ্গভূমিতে পেলেন না, সেটা তিনি লাভ করলেন উড়িষ্যা থেকে। সেখান থেকে তিনি সেই গ্রন্থটি তিনি প্রতিলিপি দিয়ে সেটি ছাপিয়ে তিনি তার অমৃত প্রবাহ ভাষ্য দিলেন, তার নিজের ভাষ্য। অমৃত প্রবাহ মানে চৈতন্য চরিতামৃত সাধারণ লোকের বোধগম্য করার জন্য তিনি তার বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা দিলেন, তাৎপর্য দিলেন। সেই অমৃত তার নাম ছিলেন তিনি অমৃত প্রবাহ ভাষ্য। সেই অমৃত প্রবাহ ভাষ্যের মাধ্যমে তিনি চৈতন্য চরিতামৃতের শিক্ষাটিকে তিনি জনসাধারণের কাছে তুলে ধরলেন। এইভাবে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা একসময় লুপ্ত হয়ে গিয়েছিল তার আবির্ভাবের 300 বছর পরের মধ্যে, প্রায় 350 বছরের মধ্যে সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটিকে তিনি আবার ভক্তিবিনোদ ঠাকুর তিনি তুলে ধরলেন। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয় সপ্তম গোস্বামী। বৃন্দাবনের 6 গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু, এই 6 গোস্বামীর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা প্রদান করেছিলেন এবং তিনি তাদের মাধ্যমে কৃষ্ণের যে লুপ্ত লীলাভূমি বৃন্দাবন তিনি উদ্ধার করেছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার আর গ্রন্থ প্রণয়ন। নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ সব ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণ ত্রিভুবনে মান্য সরণা কর। এই 6 গোস্বামীদের সম্বন্ধে বলা হচ্ছে যে নানা শাস্ত্র বিচার, সমস্ত শাস্ত্র বিচার করে তারা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটিকে তুলে ধরেছিলেন এবং সৎ ধর্ম সংস্থাপক, যে প্রকৃত যে সৎ ধর্ম, প্রকৃত যে ধর্ম, সেই ধর্মটিকে তিনি তারা প্রদান করেছেন, সংস্থাপন করেছেন। সৎ ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী, জনসাধারণের হিতের জন্য, জনসাধারণের মঙ্গলের জন্য, এবং সেজন্য তারা ত্রিভুবনে মান্য স্মরণ না করে, তারা স্মরণীয় এবং তারা বরণীয় সারা ত্রিভুবন। এখন ভক্তিবিনোদ ঠাকুরও তাই করলেন, মহাপ্রভুর যে শিক্ষা যেটা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল সেই শিক্ষাটিকে তিনি আবার তুলে ধরলেন জনসাধারণের কাছে। এবং শুধু যে মহাপ্রভুর শিক্ষাই হারিয়ে গিয়েছিল তা নয়, মহাপ্রভুর যে লুপ্তীর্থ নবদ্বীপ সেটাও হারিয়ে গিয়েছিল। মহাপ্রভুর তিরোভাবের, মহাপ্রভুর অপ্রকট লীলার কিছুকাল পরেই নবদ্বীপ লুপ্ত হয়ে যায় বন্যায়। যে মহাপ্রভুর যে লীলা, এবং সেই জন্যই আপনারা দেখতে পাবেন যে একটা ভ্রান্ত ধারণা এখন বা আগে একটা এসেছিল যে নবদ্বীপ হচ্ছে এখন যেটাকে নবদ্বীপ বলা হয়, সেখানে তারা মায়াপুর এবং যে নটি দ্বীপ সেটিকে তারা দাবি করে গঙ্গার উপরে। কিছু স্বার্থান্বেষী লোক তারা ওই রকমই মহাপ্রভুর নাম করে কতগুলি জায়গা, মন করা কতগুলি জায়গাকে দিয়ে দেখিয়ে বলে এটা মহাপ্রভুর জন্মস্থান, এটা মহাপ্রভুর লীলাক্ষেত্র। তো ভক্তিবিনোদ ঠাকুর এসে তিনি দেখলেন যে শাস্ত্রে যে মহাপ্রভুর যে লীলাভূমি নবদ্বীপের বর্ণনা আছে তীরণাকর চৈতন্য ভাগবত গ্রন্থে, তার সঙ্গে এই যে নবদ্বীপের তার মিল নেই। যেমন ভক্তি রত্নাকরে বলা হচ্ছে, গঙ্গার পূর্ব তীরে মায়াপুর গ্রাম, যেথায় জন্মিলেন চৈতন্য ভগবান। কিন্তু এই যে নবদ্বীপ বলে যে জায়গাটাকে চালানো হচ্ছে সেটা মায়াপুর না, গঙ্গার পূর্ব তটে নয়, সেটা গঙ্গার পশ্চিম তটে। এইরকম কতগুলি তিনি অসামঞ্জস্য তিনি দেখতে পেলেন। তো দেখে তারপরে অবশেষে আপনারা জানেন যে একদিন রাত্রে ভক্তিবিনোদ ঠাকুর দর্শন পেলেন যে গঙ্গার জলঙ্গির ওপারে একটা জায়গা এক অদ্ভুত দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ওঠে, এবং পরের দিন সকালে সেখানে গিয়ে তিনি দেখেন যে একটা নিম গাছ, এবং সেই নিম গাছকে ঘিরে রয়েছে তুলসী ঝাড়। কিন্তু জায়গাটা হচ্ছে মুসলমানদের গ্রাম, যেখানে মুসলমানেরা থাকে সেখানে সাধারণত তুলসী হয় না। কিন্তু এখানে একটা অদ্ভুত ইয়ে দেখলেন, যদিও গ্রামটা মুসলমানদের গ্রাম কিন্তু সেখানে একটা নিম গাছকে ঘিরে অসংখ্য তুলসীর বন। এবং পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেই গ্রামটির নাম কি, গ্রামটির নাম হচ্ছে মিয়াপুর। মায়াপুরের অপভ্রংশ হয়ে গেল মিয়াপুর। এবং তারপরে তিনি জগন্নাথদার বাবাজিকে এনে তিনি সেই স্থানটিকে ইয়ে করলেন, নির্দেশ করলেন জগন্নাথ। সেই জন্য জগন্নাথদার বাবাজির প্রণাম মন্ত্র হচ্ছে, গৌরাবীর ভাব ভূমিস্তম নির্দেষ্টা সজ্জন প্রিয়। জগন্নাথদার বাবাজিকে তখনকার শ্রেষ্ঠ বৈষ্ণব, তার বয়স তখন 140-এর উপরে, তিনি এত বৃদ্ধ যে তিনি চলতে তো পারেনি না, তার বিহারি তাকে একটা মাথায় করে, একটা ঝুড়িতে করে, যখন কোথাও যেতে হয় ঝুড়িতে করে মাথায় করে নিয়ে যেত। সেই জগন্নাথদার বাবাজিকে যখন এখানে আনা হলো, সেখানে আসা মাত্রই জগন্নাথদাস বাবাজি মহারাজ লাফিয়ে উঠে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। যিনি পায়ে হাঁটতে পারেন না তিনি নৃত্য করতে লাগলেন। সেই এবং কি বলে নৃত্য করতে লাগলেন, এই তো মহাপ্রভুর জন্মস্থান, এই তো মহাপ্রভুর জন্মস্থান। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী প্রকাশিত হয়েছিল এবং এইভাবে তিনি নবদ্বীপকে পুনরুদ্ধার করেছিলেন। তিনি মহাপ্রভু শিক্ষা এবং মহাপ্রভুর লীলাস্থলীকে তিনি প্রকাশিত করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে তিনি অপূর্ব সুন্দরভাবে তিনি প্রদান করলেন, প্রকাশ করলেন বা প্রদান করলেন। তিনি আমি আগে বললাম যে চৈতন্য চরিতামৃতকে বিশ্লেষণ করে তিনি অমৃত প্রবাহ ভাষ্য লিখলেন, সেই গ্রন্থগুলি তিনি প্রচার করতে শুরু করলেন। তিনি নিজেও অনেক লেখালেখি করেছিলেন, যদিও তিনি অত্যন্ত উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন, তিনি তখন ইংরেজ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট, কিন্তু তিনি অসংখ্য গ্রন্থাবলী এবং অপূর্ব সুন্দর কবিতা তিনি রচনা করে গেছেন। তিনি কবিতা শুধু বাংলাতেই লেখেননি, তিনি সংস্কৃত ভাষাতে কবিতা লিখেছেন, ইংরেজি ভাষাতে কবিতা লিখেছেন। ব্যক্তিগতভাবে ভক্তিবিনোদ ঠাকুরের যে কবিতা ইংরেজিতে তিনি যেরকম কবিতা লিখে গেছেন, সেরকম কবিতা ইংরেজ কবিদের মাধ্যমে সেরকম কবিত্ব প্রকাশ পায় সচরাচর পায়নি। ইংরেজি কবিতায় সাধারণত ছন্দের অভাব থাকে, ওগুলি অনেকটা ফ্রি রাইটিং, ভাবের গাম্ভীর্য আছে কিন্তু ছন্দের অভাব। কয়েকজন ওয়ার্ডসওয়ার্থ, কলরিজ এরা ছাড়া এমনকি কিটস এবং বাইরনও ওদের লেখারও ভাবের গাম্ভীর্য আছে কিন্তু ছন্দের মাধুর্য নেই। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের কবিতায় যে ছন্দ এবং ভাব দুটিরই যে একটা অপূর্ব সমন্বয় হয়েছে সেটা অপূর্ব অবদান। প্রায় আমার মনে পড়ে ভক্তিবিনোদ ঠাকুরের কবিতা অপূর্বতার লেখা, অ্যালাস ফর দোজ হু স্পেন্ড দেয়ার ডেজ ইন ফেস্টিভ মার্থ অ্যান্ড জয় দ্য ড্যাজলিং ডেডলি লিকুইড ফর্মস দেয়ার হার্টস ফর এভার দ্য শাইনিং বটলস চার্ম দেয়ার আইজ অ্যান্ড ড্র দেয়ার হার্টস এমব্রেস The slaves of wine can never rise from what we call disgrace. এই অপূর্ব সুন্দর একটা লেখা কবিতা। সংস্কৃততে তিনি বলছেন, লিখছেন, যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয়ম সততম পরিহৃত গৃহম কলি ভাবময়ম ভজ গোদ্রুম কান ধন জীবন যৌবন রাজ্য সুখম নিত্য মনোক্ষণ নাশ পরম তজ গ্রাম্য কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কান। এই কবিত্ব আমরা কোথায় পাব? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে ভক্তিবিনোদ ঠাকুরের কি এক অসাধারণ প্রতিভা। আমি কিছুদিন আগে একটা বই পেয়েছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে একজন লিখেছেন যে একটা অনাবিষ্কৃত প্রতিভা। বাংলাদেশে তখন অনেকে অনেক প্রতিভার উদয় হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বহু কবি এরকম এসেছেন। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের মধ্যে এমন একজন কবিকে বাংলাদেশ চিনতে পারল, এটা একটা বাঙালিদের একটা মস্ত বড় দুর্ভাগ্য। কেন? কেন ভক্তি বিনোদ ঠাকুর রোমান্টিক কবিতা নেই। ভক্তি বিনোদ ঠাকুর সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য কবিতা লিখে, তাদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য তিনি কবিতা লিখেছেন। তাই জন্য সাধারণ মানুষ সেটাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, গ্রহণ করতে পারেনি। যাই হোক, কালক্রমে আমরা দেখতে পাব যে অন্য সমস্ত কবিরা কালক্রমে ওদের প্রভাবটা লোকেরা ভুলে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুদিনের মধ্যে রবীন্দ্রনাথের যে প্রতিভা সেটাকে বাঙালি জাতি প্রায় ভুলেই যাচ্ছে আস্তে আস্তে, বিশেষ করে কমিউনিস্টরে এসে এই বাঙালি সংস্কৃতিকে কবর দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের মতো একজন প্রতিভা সত্যি মানে অবিস্মরণীয়, মানে অসম্ভব একজন কবিতা তার কবি, তার প্রতিভা, এরকম প্রতিভা, এরকম কবিত্ব, এরকম একটা অসাধারণ সাহিত্যিক প্রতিভা পৃথিবীতে দেখা যায় সচরাচর। কিন্তু কালক্রমে ইয়ে হয়ে যাচ্ছে, তার প্রতিভা, তার ইয়ে, তার যে বৈশিষ্ট্য সেটা মানুষ ভুলে যাচ্ছে। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের যে প্রতিভা সেটা কালক্রমে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যদিও তখনকার মানুষ তাকে চিনতে পারেনি, কিন্তু এখন তাকে মানুষ চিনতে পারছে। আজকে ভক্তি বিনোদ ঠাকুরের স্বীকৃতি সারা পৃথিবী জুড়ে হচ্ছে। সেই ভক্তি বিনোদ ঠাকুর এই যে শরণাগতি, রূপ গোস্বামী যে শরণাগতির যে বিশ্লেষণ করেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, তা বিশ্লেষণ করে করলেন তিনি কবিতার মাধ্যমে। সেই শরণাগতি নিয়ে আমরা আলোচনা করব। শরণাগতির শুরুতে প্রথম যে কবিতাটি, শরণাগতি, আচ্ছা আপনাদের কাছে স্কুলের ভক্তিগীতি আছে? আচ্ছা, আমাদের মায়াপুর থেকে ছাপানো হয় ভক্তিগীতি। কার কার কাছে নেই ভক্তিগীতি, হাত তুলো দয়া করে। আচ্ছা, আর যাদের যাদের নেই তারা কি চান ভক্তিগীতি? কে কে চান আপনারা হাত তুলুন, তাহলে আমরা বুঝতে পারবো কতগুলো ভক্তিগীতির দরকার। আচ্ছা, তাহলে মায়াপুর থেকে আনাবার ব্যবস্থা করুন। কে করবে? অনুপমোহন প্রভু। হ্যাঁ, ওকে। আর গেট অ্যাবাউট 100-200 কপি। উই হ্যাভ, আচ্ছা, কলকাতা মন্দিরেও ভক্তিগীতি যে রয়েছে সেগুলি আপনারা নিতে পারবেন। আচ্ছা, ভক্তিগীতিতে ভক্তি বিনোদ ঠাকুরের যে সমস্ত ইয়ে রয়েছে, হ্যাঁ, কবিতাগুলি, তা হচ্ছে প্রথমটি হচ্ছে উপদেশ। উপদেশ, উপদেশের পরে আসছে প্রার্থনা, প্রার্থনার পরে আসছে উচ্ছ্বাস কীর্তন, তারপরে আসছে শরণাগতি। শরণাগতি, শরণাগতি, শরণাগতি শব্দটার অর্থটা কি? শরণাগতি, শরণ গ্রহণ করার, গতি, গতি মানে পথ, শরণ গ্রহণ করার পন্থা, কিভাবে শরণ গ্রহণ করতে হবে। ভগবদ গীতায় ভগবানের চরম উপদেশ কি? কার কার মনে আছে হাত তুলুন, ভগবদ গীতায় ভগবানের চরম উপদেশ কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। শরণং ব্রজ, শরণ মানে এই যে শরণ গ্রহণ করা। মাম একম, আমার, কেবলমাত্র আমার গ্রহণ করো, এইটি ভগবদ গীতায় ভগবানের চরম উপদেশ। অর্থাৎ ভগবান ভগবদ্গীতে কি বলছেন? যে তার স্মরণ গ্রহণ করতে হবে, এখন প্রশ্ন আসছে কিভাবে শরণ গ্রহণ করতে হবে। এই প্রশ্নটা মনে জাগেন, আমার প্রায় এই প্রশ্নটা আসে যখন আমি শরণাগতি বা শরণ গ্রহণ করার সম্বন্ধে বলি। তো অনেকে প্রশ্ন করে, মহারাজ শরণ গ্রহণ কিভাবে শরণাগত হওয়া যায়? কারণ ভক্তিবিনোদ ঠাকুর এই শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানের শরণাগত হওয়া যায়। সেই শরণাগতির যে অধ্যায়টি, তার যে ভূমিকা, সেই ভূমিকাতে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। এই গানের কপি আপনাদের কাছে আছে? সকলে পেয়েছেন এই কপি? এমন কেউ আছেন যিনি পাননি? আচ্ছা, কয়েকজন পায়নি। তো কয়েকটা কপি এনে ইয়ে করো, দিয়ে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ স্বীয় ধাম অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি মকতের প্রাণ। অর্থাৎ এটা বাংলা তো বুঝতে অসুবিধা হচ্ছে, তবুও আমরা একটু বিচার আলোচনা করে নেব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কেন আসেন এই জগতে? তিনি জীবের প্রতি কৃপা করে তিনি অবতরণ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ মানে তার পার্ষদ সহ সহ স্বীয় ধাম এবং তার ধাম সহ, সপার সদ স্বীয় ধাম সহ অবতরি, অবতরণ করে। অবতরণ মানে, অবতরণ কথাটির অর্থ কি? অবতরণ মানে নেমে আসা। হ্যাঁ, ভগবান কোথায় থাকেন? হ্যাঁ, ভগবান ওপরে আছেন না নিচে আছেন? ভগবান চিত জগতে আছেন। হ্যাঁ, সেই চিত জগৎ থেকে ভগবান এই জগতে আসেন। কিভাবে এসেছেন? তিনি তার পার্ষদদের নিয়ে এসেছেন। মহাপ্রভুর পার্ষদেরা কে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ, গৌরভক্তবৃন্দ। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস ঠাকুর এবং অসংখ্য ভক্তদের নিয়ে তিনি এসেছেন। আর তিনি তার ধামও নিয়ে এসেছেন, স্বীয় ধাম সহ অবতরী। তার ধাম কোনটি? ভগবানের ধাম কোথায়? ভগবানের ধাম হচ্ছে গোলোক। গোলোকে বৃন্দাবন একটি প্রকোষ্ঠ, গোলোকে দুটি প্রকোষ্ঠ আছে, একটি হচ্ছে বৃন্দাবন আর একটি হচ্ছে নবদ্বীপ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানী সহ তিনি তার মাধুর্য লীলা আস্বাদন করছেন, রাধারানী এবং গোপিকা এবং ব্রজবাসীদের নিয়ে। আর সেই কৃষ্ণই শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে এবং রাধারানীর অঙ্গকান্তি অঙ্গীকার করে তিনি নবদ্বীপে মাধুর্য রসে, ওই ঔদার্য রসে তার সেই মধুর লীলা বিতরণ করছেন। তিনি যে রস তিনি বৃন্দাবনে আস্বাদন করছেন নিজে, সেই রসটি তিনি নবদ্বীপে বিতরণ করছেন। মাধুর্য লীলা, ঔদার্য লীলা, রাধাকৃষ্ণের যে লীলা বৃন্দাবনে সেটি মাধুর্য লীলা, আর নবদ্বীপে সেই যে কৃষ্ণ প্রেম বিতরণ হচ্ছে সেটি হচ্ছে ঔদার্য, উদার ভাব নিয়ে ভগবান। উদার ভাব না নিলে বিতরণ করা যায়, দেওয়া যায় কাউকে? আমাদের মন যদি উদার না হয় আমরা কিছু দিতে পারি কাউকে? হ্যাঁ, আমার পকেটে অনেক পয়সা থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমি যদি উদার না হই আমি সেই টাকা পয়সা অন্যদের দিতে পারবো না, দান করতে পারবো না। তো এই যে বিতরণ যেটা, দান যেটা, হ্যাঁ, সেটা হয় ঔদার্য লীলায় বা উদার ভাব অবলম্বন করে। সপান সদ শিয়ধাম সহ অবতরী, তিনি কি করছেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ, এটি ব্রহ্মারও দুর্লভ, এটি শিবেরও দুর্লভ, এমনকি এটি লক্ষ্মী দেবীরও দুর্লভ। শিব বিরিঞ্চি নূতম, শিব আর বিরিঞ্চি হচ্ছে ব্রহ্মা, এদের পক্ষেও যে যেই বস্তুটি দুষ্প্রাপ্য সেই বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম তিনি বিতরণ করছেন সকলকে, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, দান করার জন্য শিখায় শরণাগতি ভগতের প্রাণ, তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন, শরণাগতি শেখাচ্ছে। তার মানে কি? শরণাগতি হলে কৃষ্ণ প্রেম লাভ হবে, শরণাগতির মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হবে। আমাদের কৃষ্ণ প্রেম যদি আমরা লাভ করতে চাই তার উপায়টি হচ্ছে এই শরণাগতি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ, যেটি হচ্ছে ভক্তির প্রাণ স্বরূপ। এখন শরণাগতি একটা, শরণাগতি মানে কি? ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। আর কৃষ্ণ প্রেমটি কি? শ্রীকৃষ্ণ যেভাবে বৃন্দাবনে ব্রজগোপিকাদের সঙ্গে লীলা বিলাস করছেন, তার প্রেমের আদান প্রদান করছেন, সেইটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এখন শরণাগতি আর প্রেমের সম্পর্কটা কোথায়, এখানে প্রশ্ন হতে পারে। সেটা বুঝতে হলে আমরা একটা দৃষ্টান্ত আমরা অবতারণা করতে পারি। লাইটটা আছে ওখানে আর সুইচটা আছে এখানে, আমি সুইচটা টিপলাম লাইটটা জ্বলে উঠল, তাই না? লাইটটা জ্বালাতে, ইলেকট্রিক লাইট জ্বালাতে আমাকে ওখানে গিয়ে লাইটটাকে জ্বালাতে হচ্ছে না, আমি এখানে সুইচ টিপছি ওখানে লাইটটা জ্বলছে। ঠিক তেমনই কৃষ্ণ প্রেম একটি বস্তু আর শরণাগতি আরেকটি, মনে হচ্ছে আরেকটি বস্তু, কিন্তু ওই শরণাগতি হলে সুইচ টিপলে লাইটটা জ্বলবে, শরণাগতি হলে কৃষ্ণ প্রেম লাভ হবে, শরণাগতি ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হবে না। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, সে অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন। মানে মহাপ্রভুর ইয়েটি কি? মহাপ্রভুর সাজেশন কিরকম? মহাপ্রভুর বক্তব্য কি? কৃষ্ণ শরণাগত হও তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে। আর মহাপ্রভুর ভক্তরা কি বলছেন? মহাপ্রভু বলছেন রাধা কৃষ্ণের শরণ নাও তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে। আর মহাপ্রভুর ভক্তরা কি বলছেন? মহাপ্রভুর ভক্তরা বলছেন যে মহাপ্রভুই তো রাধা কৃষ্ণ, তাহলে মহাপ্রভুর শরণ নাও তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে। এই জিনিসটিকে আমাদের ভালো করে বুঝতে হবে, তা না হলে সমস্ত গোলমাল হয়ে যাবে। মহাপ্রভু রাধা কৃষ্ণ এসেছেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ প্রেম দান করার জন্য, অতএব আমাদের তার শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ থেকে অভিন্ন, কোন পার্থক্য নেই। যেই যেই নাম সেই কৃষ্ণ, আর সেই নাম সেই কৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাজিনী শক্তির অস্মাদ একাদ মানবী ভুবি পুরা দেহভেদম গতন্ত চৈতন্যাক্ষং প্রকট মধুনা। চৈতন্যাক্ষং চৈতন্য আখ্যায় চৈতন্য নামে প্রকটম আবির্ভূত হয়েছেন অধুনা এখন। চৈতন্যাক্ষং প্রকট মধুনা কে? রাধা কৃষ্ণ। আর রাধারানীকে কৃষ্ণের প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, কৃষ্ণ প্রেমের বিকার স্বরূপ যে লাদিনী শক্তি সেটি হচ্ছে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো শ্রী রাধা কৃষ্ণের হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণের স্মরণ নেওয়ার মাধ্যমেই শ্রীকৃষ্ণ প্রেম লাভ করা যাবে। এখন যদি আমি প্রশ্ন করি, আপনারা কে কে কৃষ্ণ প্রেম লাভ করতে চান? ভেরি গুড। এবং কৃষ্ণ প্রেম যদি আপনারা লাভ করতে চান তাহলে কি করতে হবে সেই নিয়ে আমরা এখন আলোচনা করি। যদি আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেটি আমাদের আলোচ্য বিষয়, বিচার্য বিষয়। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, মহাপ্রভু কি বলছেন? শরণাগতি ভগবতের শরণাগতির শিক্ষা দিচ্ছেন। তারপরে বলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দৈন্য আত্মনিবেদন গোপতৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যা সর অঙ্গ, শট মানে ছয়, অঙ্গ মানে, অঙ্গ মানে কি? অঙ্গ মানে যে বিভিন্ন অংশ, যেমন দেহের বিভিন্ন অংশ হচ্ছে যেমন হাত পা মাথা পেট বুক ইত্যাদি, সেরকমই যে ভক্তির যে শরণাগতির যে পন্থা সেই শরণাগতির ছটি অঙ্গ রয়েছে। সেই শরণাগতির ছটি অঙ্গ কি কি? প্রথমটি কি? দৈন্য। দৈন্য মানে, দৈন্য শব্দটি আসছে কোথা থেকে? দীন থেকে। দীন মানে, দীন মানে যার কিছু নেই, যার কিছু নেই তাকে বলা হয় দীন। দীন দরিদ্র আমরা বলি না, দরিদ্র মানে গরিব, গরিবকে যার কিছু নেই। তো এখন আমাদেরকে ওইভাবে প্রথমে দীন ভাবটাকে পোষণ করতে হবে, আমার কিছু নেই। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে কিছু নেই মানে, আমার কিছু নেই মানে কি? আমার ভালো কিছু নেই, আমার সব খারাপ রয়েছে। আমার ধন নেই, আমার ঋণ রয়েছে। ধনের বিপরীতটি কি? ঋণ। ভালোর বিপরীতটি কি? খারাপ। কিছু তো থাকতে হবে, কিন্তু আমার কাছে রয়েছে দেখি খারাপ জিনিসটা রয়েছে, ভালো জিনিসটা নেই। এই মনোভাবটি আমাদের পোষণ করতে হবে, আমি বড় নই আমি ছোট, এইটি হচ্ছে দীনভাব। দৈন্য, এই যে দীনতার যে ভাব সেইটি হচ্ছে দৈন্য। দৈন্যের, দৈন্য আসলে তারপরেই আত্মনিবেদন। আমি যদি নিজেকে মনে করি যে আমি খুব বড় লোক, তাহলে আমি কিভাবে আত্মসমর্পণ করব? কারোর কাছে যদি আমি নিজেকে সমর্পণ করতে চাই আর আমি যদি মনে করি যে আমি খুব বড়, তাহলে আমি কি করে তার কাছে আত্মসমর্পণ করব? বরং আমি চাইব সকলে এসে আমার কাছে আত্মসমর্পণ করুক। সকলে আমার শরণাগত, আমি কেন কারোর শরণাগত? এই মনোভাবটি সাধারণত লোকেরা পোষণ করে। কেন? কেন তারা মনে করে আমি বড়। এই জড়জগতে সবাই বড় হওয়ার চেষ্টা করছে, তাই নয় কি? কিন্তু ভক্তি জীবনে আমাদের কি করতে হবে? বড় হতে হবে, ছোট হতে হবে। এখন এই যে দৈন্য ভাবটি এলেই কেবল আত্মনিবেদন সম্ভব হবে। দৈন্য প্রথমটি কি? দৈন্য প্রথমটি কি? দৈন্য। তারপরে দ্বিতীয় অঙ্গটি কি? তারপরে তৃতীয় অঙ্গটি হচ্ছে গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ মানে গোপ্তৃত্ব শব্দটির অর্থ হচ্ছে যে গোপ্তৃ মানে প্রভু, প্রভু রূপে ভগবানকে বরণ করে নেওয়া। আমার প্রভুকে আমরা এখানে সকলে আমরা কি চাইছি? আমরা সকলে প্রভু হওয়ার চেষ্টা করছি, প্রভুত্ব করার চেষ্টা করছি। কিন্তু আমাদের কি করতে হবে? যে প্রকৃত প্রভুকে জেনে তাকে বরণ করতে হবে। তাকে বরণ করতে মানে তাকে অঙ্গীকার করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তাকে স্বীকার করতে হবে। গোপ্তৃত্বে বরণ। সকলেরই কেউ না কেউ প্রভু প্রভু আছে, তাই না? আমাদের বাড়িতে সাধারণত বাবা হচ্ছেন প্রভু, আবার অনেকের কাছে তার পতি হচ্ছেন প্রভু, অনেকের আবার পত্নী হচ্ছেন তার প্রভু। আমরা যেখানে চাকরি করি সেখানে মালিক হচ্ছে প্রভু, আমার বস হচ্ছে প্রভু। হ্যাঁ, এইভাবে নানা রকম প্রভু আমাদের রয়েছে। কিন্তু আমার প্রকৃত প্রভু কে? প্রকৃত প্রভু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো গোপ্তৃত্বে বরণ, সেই কৃষ্ণকে যখন আমার প্রভু রূপে বরণ করে নিচ্ছি, সেইটি হচ্ছে তৃতীয় অঙ্গ। আমি শরণ গ্রহণ করব, কার শরণ গ্রহণ করব? যিনি আমার প্রভু তার শরণ গ্রহণ করব। তাহলে কার শরণ গ্রহণ করতে হবে? ভগবানের শরণ, ভগবানকে প্রভু রূপে বরণ করতে হবে। দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাস। প্রভু আমি কাকে বরণ করি? যিনি আমাকে রক্ষা করেন। যেমন বাড়িতে বাবা হচ্ছেন যে প্রভু, কেন? কেন বাবাই সবার দেখাশোনা করছেন, তাই না? পত্নীর কাছে পতি হচ্ছেন প্রভু, কেন? তিনি চাকরি করে রোজগার করে টাকা আনছেন, তিনি যদি টাকা না আনেন তাহলে সবাইকে ভুখা থাকতে হবে। আমি চাকরিতে যেখানে চাকরি করছেন সেখানে আপনার মালিক আপনার প্রভু, কেননা তিনি আপনাকে মাসের শেষে টাকা দিচ্ছেন। তো এইরকম বিভিন্ন রকমের প্রভুত্ব আমরা যে বরণ করছি, কেন করছি? কেন? তারা আমাকে রক্ষা করছে বলে আমরা করছি। এখন শ্রীকৃষ্ণকে আমরা প্রভু রূপে কেন বরণ করব? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাবে, কেন? তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন। আমাদের চরম বিপদ থেকে কে রক্ষা করতে পারে? আমার অসুখ হলো, আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, কেন? আমরা মনে করি ডাক্তার আমাকে রক্ষা করবে। ডাক্তার, অনেক ডাক্তার ওষুধ দিয়ে আমার রোগ সারাতে পারে, কিন্তু চরমে সেই রোগ সারবে? চরমে যে রোগ হবে সেই রোগকে ডাক্তার সারাতে পারবে? পারবে না। এবং সেই রোগের পরে যখন মৃত্যু আসবে, তখন মৃত্যু থেকে কেউ আমাকে, কে আমাকে রক্ষা করতে পারবে? কেউ পারবে? কিন্তু এমন কেউ আছে যে আমাকে রক্ষা করতে পারবে? একজন আছে, কে? তিনি ভগবান। তাই জন্যই ভগবানের শরণ নিতে হবে, ভগবানকেই প্রভু রূপে বরণ করতে হবে, কেন? ভগবানই আমাদের রক্ষা করতে পারে, এবং ভগবান নিজে সেই প্রতিশ্রুতি দিয়েছে যে আমি তোমাকে তোমার যে জন্ম মৃত্যুর যে চক্র, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে আমি তোমাকে উদ্ধার করব, রক্ষা করব, ভগবান বলছে। তৈষাং অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার বর্তমানে, সমুদ্ধর্তা সম উদ্ধর্তা উদ্ধারকারী, আমি তোমাকে উদ্ধার, যে আমার শরণ নেবে আমি তাকে উদ্ধার করব, ভগবান এই প্রতিশ্রুতি দিয়েছে। ভগবান কখনো মিথ্যে কথা বলেন? ভগবান কখনো মিথ্যে কথা বলেন না, তিনি যা বলেন ধ্রুব সত্য। তাই ভগবান যখন ভগবদ গীতায় বলছেন যে যারা আমার শরণ নেবে আমি তাকে এই মৃত্যু সংসার থেকে, মৃত্যুরূপ চক্র থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে আমি তাকে উদ্ধার করব। তো এই যে ভগবানের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি অনুসারে আমরা তাকে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই বিশ্বাসটি রাখতে হবে। কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, অবশ্যই করবেন, করবেন, করেছেন, করছেন, তিনি করছেন না? দেখুন আমরা কিরকম বিপদে রয়েছি, আমরা কিরকম বিপদে রয়েছি, আমরা কোথায় আছি এখন, আমরা কোথায় আছি? পৃথিবীতে আছি। পৃথিবীর আকারটা কিরকম? গোল। আমরা কোথায় আছি? পৃথিবী ভেতরে আছে না ওপরে আছে? ওপরে আছে। আর পৃথিবীটাকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে, কত স্পিডে ঘুরছে? প্রচন্ড গতিতে, প্রায় 1000 কিলোমিটার গতিতে ঘুরছে ঘন্টায়, এইরকম প্রচন্ড গতিতে পৃথিবীটা ঘুরছে, আর আমরা পৃথিবীর ওপরে আছি। কি হওয়ার কথা ছিল? ছিটকে পড়ার কথা ছিল? কেউ ছিটকে পড়েছে কখনো? কেন? কি বললে তুমি? গ্র্যাভিটি। ওকে, গ্র্যাভিটি, গ্র্যাভিটিটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে? ভগবান রক্ষা করছেন। এটা কিরকম জানো তো আমাদের অবস্থাটা, একটা বিরাট বাড়ির ওপরে তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থেকে হঠাৎ পড়ে গেলে, পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ এসে তোমাকে ধরে নিল। আমাদের অবস্থাটা ঠিক সেরকম, আমরা পড়ে যাচ্ছিলাম না, আমরা ছিটকে পড়ে, বাড়ি থেকে পড়লে তো অন্তত নিচে পড়তাম, কিন্তু এখানে কি হতো? ছিটকে, মহাশূন্যে ছিটকে পড়তাম। কে ধরে রেখেছে? আমরা বলছি গ্র্যাভিটেশনাল পুল, বাট গ্র্যাভিটেশনাল পুলটা কি? ভগবান যে ধরে রেখেছে সেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল পুল। ভগবান রক্ষা করছেন। আচ্ছা আরেকটা ব্যাপার ভেবে দেখো, পৃথিবীটা প্রচন্ড গতিতে ঘুরছে আর আমরা সব পৃথিবীর ওপরে আছি, পৃথিবীটা যদি হঠাৎ থেমে যেত তাহলে কি হতো? তাহলে সব কিছু ছিটকে এদিক সেদিক ইয়ে হয়ে যেত, কখনো হয়েছে? তাহলে কে এই আয়োজনটা করেছে? আমরা খাওয়া না পেলে বাঁচতে পারতাম? আমার খাওয়া, আমাদের খাওয়াগুলি কোথা থেকে আসছে? খাওয়াটা কোথায় থেকে পাচ্ছ? দোকান থেকে? হ্যাঁ, নাকি রেস্টুরেন্ট থেকে পাচ্ছ? এমনিতে পাচ্ছ হয়তো, কিন্তু আসলে যে খাওয়াটা সেটা কোথেকে আসছে? যেমন আমাদের খাওয়াটা কি? শস্য, ধান, চাল, গম, যব, শাকসবজি, ফলমূল। তো এখন এইগুলি কোথেকে আসছে ভেবে দেখেছো কখনো কেউ তোমরা? গমটা কোথেকে আসছে? গমটা, গম একটা গমের বীজ মাটিতে পড়লো, একটা বীজ, ছোট্ট একটা বীজ মাটিতে পড়লো, পরে সেটা একটা গাছে পরিণত হলো, তারপরে সে তাতে কত ধান, গম জন্মালো। আর সেই যে গমগুলি, সে প্রতিটি গমের ভিতরে একটা করে গাছ রয়েছে, সেই গাছের মধ্যে অনেক গম রয়েছে। যেমন একটা ফল আপেল, আপেলের ভেতরে একটা বিচি আছে, সেই বিচিটা মাটিতে পড়লো, কি হবে? বীজটা থেকে গাছ বেরোবে, সেই গাছের মধ্যে অনেক আপেল হবে, সেই আপেলগুলির মধ্যে বীজ থাকবে, সেই বীজের মধ্যে গাছ আছে, সেই গাছের মধ্যে এই আয়োজনটা কে করেছে? এইভাবে আমাদের খাওয়াগুলি, খাওয়ার আয়োজন কে করেছে? ভগবান যদি না করতেন আমরা কি অবস্থা হতো? তাহলে ভগবান আমাদের রক্ষা করছেন, তিনি আমাদের দেখছেন, আমরা খাওয়ার পাচ্ছি, জল, সেগুলো বর্ষার বৃষ্টি হয়ে জল নেমে আসছে, সেই জল আমরা পান করছি, আমরা যে বায়ু গ্রহণ করছি, শ্বাস গ্রহণ করছি, আমরা কি গ্রহণ করছি? অক্সিজেন। আর কে গ্রহণ করে কি ছাড়ছি? কার্বন ডাইঅক্সাইড। তো এই প্রক্রিয়াটা যদি চলতে থাকতো তাহলে কি হতো? এক সময় সারা পরিবেশটা, বাতাবরণ ইয়েতে ভরে যেত কার্বন ডাইঅক্সাইডে। সেটা হয়েছে কখনো? কেন হচ্ছে না? কেন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আর গাছগুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি ছাড়ছে? এই আয়োজনটা কি কেউ করেছে? কে করেছে? ভগবান করেছে। তাহলে ভগবান আমাদের রক্ষা করছেন, আমাদের দেখাশোনা, আমাদের সমস্ত রক্ষণাবেক্ষণ কে করছে? কে করছে? ভারত সরকার? আমাদের রক্ষণাবেক্ষণ কে করছে? চরমে আমাদের রক্ষণাবেক্ষণ করছেন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ। তো এই যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস, এই বিশ্বাসটা এলেই কেবল আমরা প্রকৃতপক্ষে ভগবানের শরণাগত হতে পারব। তারপরে পঞ্চম অঙ্গটি কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এটি চতুর্থ। পঞ্চমটি কি? ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার। ভক্তির অনুকূল যে কার্য সেটাকে স্বীকার করা, সেটিকে গ্রহণ করা, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যা ভক্তির প্রতিকূল সেটিকে বর্জন করতে হবে। তো এইটি হচ্ছে ষড়ঙ্গ শরণাগতি। শরণাগতির ছটি অঙ্গ বা ছটি অঙ্গ সমন্বিত শরণাগতি পন্থা। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতি যা হবে, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার শ্রীকৃষ্ণ তিনি তাদের প্রার্থনা শুনেন। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদে ধরি, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি কর হে উত্তম। কেঁদে কেঁদে তিনি বলছেন যে আমি তো অধম, আমি তো অত্যন্ত অধঃপতিত, এই শরণাগতি শিক্ষা দান করে তুমি আমাকে উত্তম করো, তুমি আমাকে শ্রেষ্ঠ করো। আমি কোথায় সবচাইতে অধম? সেই অধম স্তর থেকে উত্তম স্তরে আমরা কিভাবে আসতে পারব? অধম থেকে উত্তম স্তরে আসার পন্থাটি হচ্ছে ভগবানের শরণাগতি। আপনারা সকলে গান গাইতে ভালোবাসেন, তাহলে এই গানটা আমরা গাইব এখন। ভক্তিবিনোদ ঠাকুর সঙ্গীতের মাধ্যমে বা কবিতার মাধ্যমে কেন বলে গেছেন জানেন? কেন এইগুলো সমস্ত গাওয়ার মাধ্যমে আমরা এটাকে হৃদয়ঙ্গম করতে, গাইতে হবে, এবং গাওয়ার মাধ্যমে আমরা এই যে ভাবটি সেটি আমাদের হৃদয়ে প্রবেশ করবে। তাই নয় কি? সুরের মাধ্যমে আমরা এটিকে আরো ভালো করে গ্রহণ করতে পারব। সরলভাবে গ্রহণ করা এইটি হচ্ছে পন্থা। মহাপ্রভু শিক্ষাও সেই সঙ্গীতের মাধ্যমে, সেইটি হচ্ছে কীর্তন, নাম সংকীর্তন এবং লীলা কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি সকল সাধু
প্রতি ফুল
কাদিয়া কাদিয়া বলে আমি তো
খাই শরণাগতি করো হে
গৌর প্রেমানন্দে হরে শ্রীল প্রভুপাদ।